বঙ্গানো পরশোহলে বস্তাতে পাবনাম বঙ্গানো পরশোহলে
বস্তাতে পাবনাম
দর্শনে পবিত্র করো এই তোমার গুণ দর্শনে তারে হরি হরি স্থানে
তারে হরি নাম
বৈষ্ণব স্থানে অপরাধে নারী কয়েডাম
বৈষ্ণব স্থানে অপরাধে নাহি কয়েডাম
নিন্দিয়া দেবা অন্য স্থানে
বৈষ্ণব নিন্দিয়া গঙ্গা স্থানে যা
পতিত পাবনি গঙ্গা ফিরিয়া না যায়
পতিত পাবনি গঙ্গা ফিরিয়া না
চাষী অম্বরীশ মহারাজ এর চরণে অপরাধ করেছিলেন যখন কৈলাসে গিয়েছেন সর্বত্র সুদর্শন চক্র প্রেরণা করেছেন ভক্তকে রক্ষা করার জন্য তখন বৈষ্ণব শম্ভু বলছে দেখো তুমি ভক্তের চরণে অপরাধ করে এসেছো আমরা 33 কোটি দেবতা নাক ফুটা বলদের মতো কিন্তু বৈষ্ণবের চরণে অপরাধ করলে বাবা আমার ক্ষমা দিতে পারবো না তুমি সেই যার সুদর্শন চক্র সেই গোবিন্দের কাছে তুমি যাও তাই বলছে বৈষ্ণব নিন্দিয়া দেবা গঙ্গা স্নানে যায়
বৈষ্ণব নিন্দিয়া দেবা গঙ্গা স্নানে যায়
পতিত পাবনি গঙ্গা ফিরিয়া না যায়
পতিত পাবনি গঙ্গা ফিরিয়া না যায়
হরি স্থানে অপরাধে তারে হরি নাম
হরি স্থানে অপরাধে তারে হরি নাম
বৈষ্ণব স্থানে অপরাধে নাই কয়েডাম
বৈষ্ণব স্থানে অপরাধে নাই কয়েডাম
কৃষ্ণ
কৃপা করে না তারে
আমার বৈষ্ণব অপরাধে জনে কৃষ্ণ কৃপা করে না
তারে কৃষ্ণ কৃপা করে না তারে
নিন্দা করলে কি হবে হৃদয়টা বজ্রতুল্য হয়ে যাবে আর গুরু বৈষ্ণবের কাছে যেতে পারবে না প্রাণ খোলা ভাবে তার হৃদয় পছানের মতো হয়ে যাবে বজ্রের মতো হয়ে যাবে তখন আর বৈষ্ণবের কাছে যেতে হবে না যেতে পারবে না তাই বৈষ্ণব হৃদয়ে সদা আমার গোবিন্দ
বিশ্রাম সদা গোবিন্দ বিশ্রাম
গোবিন্দ কহে নম
বৈষ্ণব পরা কৈষ্ণ কহে নম বৈষ্ণব পরা
তুমি তো অন্তর্দামী সকলের জীব হৃদয়ে বাস করো আবার বিশাল করে বৈষ্ণব হৃদয় কেন কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত মুক্তি মুক্তি সিদ্ধি কামী সকলি অশান্ত কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ আর অমৃত ছাড়ি বিষ মাগে এই বড় দুঃখ কৃষ্ণ ভক্ত নিষ্কাম গোবিন্দ বলছে আমি কোথায় বিশ্রাম করি, বিশ্ববাসী সবাই আমার কাছে বলে আমি যে জগৎ পিতা ধন দেহি মনং দেহি জনম ভাজ্যং দেহি, কিন্তু বৈষ্ণবগণ আমার কাছে কিছু চায় না, এই জন্য তার হৃদয়ে আমি বিশ্রাম করি। বৈষ্ণব হৃদয়ে সদা আমার গোবিন্দ বিশ্রাম,
বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম,
গোবিন্দ কয়ে নম বৈষ্ণব পদান,
গোবিন্দ কহে নম বৈষ্ণব পরাণ,
আমি প্রতি জনমে করি আশা ওই চরণের ধুনি,
প্রতি জন্মে করি আশা চরণের ধুলি,
নরতমে কর দয়া আপনার বলি,
নরতমে কর দয়া আপনার বলি, কর দয়া
কর দয়া
এইবার আমায় কর দয়া,
আমি বল বৈষ্ণব ঠাকুর এইবার আমায় কর দয়া,
অতীতকাল বৈষ্ণব ঠাকুর এইবার আমায় কর দয়া,
বন্ধন এইবার
আমায় কর দয়া, এইবার আমায় কর দয়া,
তোমার সম্পদ এইবার
আমায় কর দয়া, এইবার আমায় কর দয়া, চরণ ছাড়া কর না গো,
পরম দয়াল বৈষ্ণব ঠাকুর আমায় চরণ ছাড়া কর না গো,
পরম দয়াল বৈষ্ণব ঠাকুর চরণ ছাড়া কর না গো,
ওই চরণে শরণ নিলাম আমায় চরণ ছাড়া কর না গো,
ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া কর না গো,
আমি অধম পতিত জেনে আমায় চরণ ছাড়া কর না গো, অধম
পতিত জেনে চরণ ছাড়া কর না গো,
তাই বলছেন চৈতন্য অবতারে বহে প্রেমামৃত বন্যা, সব জীবী প্রেমে ভাসে পৃথিবী হইল ধন্য, সেই প্রেমে যে ভাসিল সেই জীবী সার, কোটি কোটি জন্মে তার নাহি কোনি স্থান, আমার বদনে ভরে হরি বল,
বদনে ভরে হরি বল,
প্রেম আনন্দে হরি হরি বল,
আনন্দে বাহু তুলে বদন ভরে হরি বল,
পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যৈব চ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরদ্বিষে নমঃ, গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদভক্তায় নমো নমঃ। আপনারা শ্রবণ করলেন জগন্নাথ দাস বাবাজী মহারাজ কিরকম ভাবে মহাপ্রভুর আবির্ভাবস্থলী তিনি প্রকাশ করলেন, মূলেতে কিন্তু শিলভক্ত বিনোদ ঠাকুর তিনি দেখলেন যে লোক মনে করে যে সে আমি চাকরি টাকরি করতাম, শেষ বয়সেতে আমি এখানে এসে ভজন করছি, এর জন্য যা আমি রিসার্চ ইত্যাদি করে দিয়ে মহাপ্রভুর আবির্ভাবস্থলী নির্ণয় করেছি, এর উপরে তো একটা স্ট্যাম্প মোহর জগন্নাথ দাস বাবাজী মহারাজের প্রয়োজন। এই জন্য তিনি বাবাজী মহারাজকে ওখানে নিয়ে যান। শ্রীল ভক্ত বিনোদ ঠাকুর এর পূর্বে চলে যাচ্ছিলেন বৃন্দাবনেতে থেকে ভজন করবেন, ওই তারকেশ্বর পর্যন্ত গিয়েছিলেন। তখন তারকেশ্বর নাথ তিনি বললেন যে প্রভুর ধাম প্রকাশিত হল না, তুমি চলে যাবে বৃন্দাবনেতে, তুমি এখান থেকে ফিরে যাও আর ওইখানে তুমি ধাম প্রকাশ করো। তখন ওখান থেকে ফিরে আসেন এবং জগন্নাথ দাস বাবাজী মহারাজকে নিয়ে যান। সেই সময়তে বঙ্গে যাওতি বড় বড় প্রসিদ্ধ লোক তার সঙ্গে সপ্তাহ ছিলেন, শুনলেন যে কিরকম হবে। সেখানে পৌঁছেই তিনি 3-4 লাফ হাত লাফ দিয়ে বৃদ্ধ ঝুড়ির মধ্যে থেকে বেরিয়ে আর তার চোখের পাপনি দড়িতে বেঁধে দিয়ে আর নৃত্য করতে লাগলেন। এই আমার গৌরচন্দ্রের আবির্ভাব। এসব বিস্তারিত ভাবে শ্রীপাদ পর্যটক মহারাজ নিকটে আপনারা শ্রবণ করলেন। এই মহাপুরুষ বৈষ্ণব সার্বভৌম তাহাকে বলা হয়। কেন বৈষ্ণব সার্বভৌম? যেরকম হতে রাজাদের মধ্যে সম্রাট মধ্যে সম্রাট মধ্যে বলা হয় সার্বভৌম, এরকম হতে বৃন্দাবন সমস্ত ব্রজমন্ডল গৌড়মন্ডল ক্ষেত্রমন্ডল এই যত বৈষ্ণব তখন ছিলেন ওই সময়তে তাকে এক ছত্র রূপেতে একস্বরেতে সমস্বরেতে তাকে বৈষ্ণব সার্বভৌম সকলের মধ্যে থেকে শ্রেষ্ঠ তাকে নির্ণয় করেছিলেন। তিনি একাধারে যেরকম হতে সমস্ত শাস্ত্রবিদ ছিলেন, সেরকম হতে সিদ্ধান্তবিদ ছিলেন, ভগবানের অনুভূতি ছিল, সংসারে থেকে পরম বিরক্তি এবং সমস্ত শাস্ত্র যাবতীয় সমস্ত ভক্তি সিদ্ধান্তের সমস্তগুলি তিনি বিদ ছিলেন, সবগুলি জানতেন। এই জন্য ভক্তি বিনোদ ঠাকুর তাহার নিকটেতে একবার বৃন্দাবনেতে সূর্য কুণ্ডেতে তিনি সেখানে যান। সেখানে বাবাজী মহারাজের কতগুলি শিষ্য ছিলেন, তারা ভক্তি বিনোদ ঠাকুরকে দেখলেন যে ইনি বিচারপতি, তাহার নিকটেতে নালিশ করলেন প্রভু আমরা ঘর বাড়ি স্ত্রী পুত্র পরিবার সম্পত্তি ছেড়ে দিয়ে ভজন করতে এসেছিলাম। আর বাবাজী মহারাজ বলেন যে সে তোমরা ফুলের বাগান করো, বেগুনের চাষ করো আর ওই দ্বারে ঠাকুরের সেবা হবে। তাহলে আমরা কি এই করতে এসেছিলাম? আমরা এসেছিলাম অষ্টকালীয় লীলা স্মরণ করব, রাধা কৃষ্ণের আমরা এই জন্য এসেছিলাম। কিন্তু তিনি বলেন এই আন্না করলে তিনি আমাদের উপরে রাগে, আপনি বিচার করেন আর বিচার করে বাবাজী মহারাজকে পরামর্শ দেন যেন এইসব বেগুন চাষ আর এইসব করতে আমাদেরকে না লাগান, অষ্টকালী লীলা পদ্ধতি আমাদেরকে শিক্ষা দেন। তখন এই মহাপুরুষ তাদেরকে বলেছিলেন দেখো এখন তোমাদের ওই লীলা স্মরণ হবে না, তোমাদের বহু অনর্থ রয়েছে, তোমরা হরিনাম একান্তে করতে গেলে আর তোমার স্ত্রী পুত্র সম্পত্তি ইত্যাদি ওইগুলি চিন্তা করবে, কেবলমাত্র কি কাছি টানা হবে, হরিনাম হবে না। আপনারা চিন্তা করে দেখুন আপনার সকাল বেলাতে গুরু প্রদত্ত দীক্ষা মন্ত্র আপনা করতে বসবেন আর দেখবেন যে সে হয়তো ঘুম পড়ে ঘুম এসে যাবে আর নয়তো জগতের যাবতীয় সমস্ত চিন্তা এসে যাবে। অতএব ভগবত লীলা স্মরণ বহু দূরে, অষ্টকালী লীলা আরো এটা মহাপুরুষের দ্বারা সম্ভব, সাধারণ লোকের পক্ষে এটা সম্ভব নয়। এই জন্য তোমরা আমি হরিনাম করে সুকৃতি হোক তোমাদের, ধীরে ধীরে হরিকথার দ্বারা তোমার চিত্ত মার্জিত হোক আর যখন চিত্ত একবার নির্মল হয়ে যাবে তখন তোমাকে প্রয়াস করতে হবে না অষ্টকালী লীলার জন্য, লীলা নিজেই থেকে তোমার হৃদয়তে আবির্ভূত হয়ে এটা প্রয়াস নেই, এটা লীলা হচ্ছে স্মরণ ইত্যাদি ভগবানের কৃপা। জোর করে এইসবগুলি হবে না, অত কৃষ্ণ আমাদিন ভবেত গ্রাহ্যমিন্দ্রিয় হরিনামই হবে না তো লীলাস্পর্ণ তো বহু দূরে। যখন হরিনাম করতে করতে পরিশ্রম হবে না, চেষ্টা করতে হবে না, ঘুমাইলেও জিহ্বাটা নৃত্য করতে থাকবে, কি রকম? মহাপ্রভু একদিন শৌচের জন্য যদি অপ্রাকৃত প্রভু তবে লীলা মধ্যে বুঝুন, তিনি শৌচ করতে বিকাল বেলা যাচ্ছেন রাত্রে সময়তে, আর তাহার সঙ্গে ছিলেন গোপাল একজন ছেলে, বাচ্চা ছেলে। সে মহাপ্রভু যখন যাচ্ছেন তখন তিনি জিহ্বাটাকে বাহার করে আর জোর করে ধরেছেন। তখন ও ছেলেটা জিজ্ঞাসা করছে যে প্রভু আপনি হাত দিয়ে জিহ্বাটাকে বাহার করে দিয়ে আর জোর করে কেন ধরেছেন? তো দেখো আমি শৌচ করতে যাচ্ছি, অপবিত্র অবস্থা, এই সময় ভগবানের নাম না করা ভালো, কিন্তু আমি পারি না, চেষ্টা করলেও আমি পারি না, আমার জিহ্বাতে সবসময় হরে কৃষ্ণ এটা হচ্ছে, আমি কিছুতে এটা করতে পারছি না, জোর করে ধরেছি যাতে জিহ্বা না করে। এইরকম হবে তখন তিনি বলেন যে তুমি আজ থেকে তোমার আমার নাম দিলাম গোপাল গুরু। হ্যাঁ, তো তিনি বললেন যে প্রভু আপনি তো বলছেন, কিন্তু মরবার সময় যদি নাম না করে তাহলে কি হবে? তখন জিহ্বা করবে না, জিহ্বা হরি নাম করবে না, পায়খানা পেশাব সবকিছু হচ্ছে আর পড়ে আছে, ওই সময় হরি নাম করবে না? তখন প্রভু বললেন যে তাকে আলিঙ্গন করে দিয়ে পিঠ চাপড়িয়ে বললেন যে তুমি সাধারণ ছেলে নও, তুমি তত্ত্বজ্ঞ, আজ থেকে আমি তোমার উপাধি দিলাম গোপাল গুরু। এই রকম হতে হরিনাম যখন হবে তখন শুয়ে থাকলেও সব কালবেলা উঠবে, তখন যে জিহ্বা চলছে হরে কৃষ্ণ, ঘুম থাকলেও হবে, আলস্য আসবে না, প্রমাদ আসবে না, তখন বুঝবো যে সেই হরিনাম স্বয়ং ভগবান জিহ্বাতে নৃত্য করছে। এখন আমরা প্রয়াস করি হরিনাম করতে, আমি ঘুম লাগে, অন্য চিন্তা আসে, এই জন্য এটা কব নামাভাস আর সদাই নামাভাস, এতে কৃষ্ণ প্রেম হবে না। অত এই অবস্থাতে হরিগুরু বৈষ্ণব সেবা করবে, বাগান করো, চাষ করো, অন্যান্য কাজ করে দিয়ে ওইটা ভগবানের সেবাতে লাগুক, গুরু বৈষ্ণব যা বলছে তোমার মঙ্গলের জন্য বলছে, তুমি পৃথক করে তুমি কোন চেষ্টা করো না, পূর্ণরূপে আত্মসমর্পণ করে গুরু বৈষ্ণবের নিকটেতে যারা অভিজ্ঞ বৈষয়েতে, আর তাহার উপরে সম্পূর্ণ ছেড়ে দাও, তাহলে তাহার কৃপাতে হয়তো সহজ ভাবতে এইগুলি স্ফূর্তি হয়ে যায়। এই জন্য এইসব গুলি এখন তোমরা করতে যাও না, লীলা স্মরণ, লীলা স্মরণ করতে গিয়ে রাধা কৃষ্ণের নিভৃত যেগুলি লীলা আছে, কুঞ্জ ইত্যাদি লীলা, ওটাকে সাধারণ প্রাকৃত জ্ঞান হবে, এম তোমাদের কামাগ্নি বড়ে যাবে, আর শেষ পর্যন্ত তোমরা একেবারে ডুবে মরব। এই জন্য এইসব অবস্থাতে নয়, এইগুলি যখন আসক্তি পরেতে শ্রদ্ধা নিষ্ঠা রুচি আসক্তি, তারপরে শুদ্ধ সত্য হৃদয়তে প্রকটিত হবে, তারপরে নিজেই করতে হবে, আর কোন প্রচেষ্টা ইত্যাদি কিছু করতে হবে না, নিজেই একবারে তৈল ধারাবত অবিচ্ছিন্ন গতিতে সেই সমস্ত লীলাগুলি স্ফূর্তি হবে। তখন তাহাদের কথা শুনে তারা উনার প্রতি অত্যন্ত শ্রদ্ধালু হয়ে তাহার অনুসারে চলতে লাগল। এই মহাপুরুষ বৃন্দাবনেতে সূর্যকুণ্ডেতে, যেখানে সূর্যকুণ্ডেতে তাহার লীলা আছে, সেইখানে শ্রীমতী রাধিকা সূর্য পূজা ছলনা করে দিয়ে কৃষ্ণ সঙ্গে ওখানে মিলিত হন, ওইখানে তিনি ওইখানে নিকটে রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড আর আর সবগুলি বন ইত্যাদি রয়েছে, ওইখানে থেকেও তিনি বলছেন যে সে এইখানে এই লীলা স্মরণ ইত্যাদি আর সহজ ভাবে তো হয় না, এটা দেখাচ্ছেন বদ্ধজীবের জন্য। কৃষ্ণাম করে অপরাধের বিচার, কৃষ্ণনাম কৃষ্ণধাম বৃন্দাবন ধাম অপরাধের বিচার করে, অপরাধের সেখানে তো কৃষ্ণ প্রেম হয় না, কিন্তু গৌর নিত্যানন্দে নাহি এসব বিচার, নাম লইলে প্রেম দেন বহে অশ্রু, জগাই মধাই মতন পাপিষ লোক, আর আর সবগুলি কত রকমের লোক, এই ধামের কৃপাতে মহাপ্রভু পরিকর গণের কৃপাতে অপরাধী হলেও নানা প্রকারে অনর্থ গ্রসিত হলেও যে এই ধামেতে বাস করে দিয়ে একান্তিক ভাবতে তাহাদের শরণাগত হয় ধামে,
তাহলে ধাম কি করবেন, তার হৃদয়ের মধ্যে পাত্রতা আনয়ন করে কৃষ্ণ প্রেম তার মধ্যে দিয়ে দেবেন। কিন্তু কৃষ্ণ নামেতে কৃষ্ণ ধামেতে কিছু বিচার আছে, এই জন্য মহাপ্রভু বললেন ওই রকম লোকের শ্রেণীর জন্য বৃন্দাবনে যাইবে কিন্তু না রহিবে চিরকাল, আর গোবর্ধনের উপরে উঠে না দেখিবে গোপাল। অনর্থগ্রস্ত লোক বৃন্দাবনে গিয়ে ওই ওই সবগুলি দেখে ওদের আচার বিচার ভ্রষ্ট হয়ে যাবে, এরা স্নান করে না, এরা আহ্নি করে না, আর কাপড় ছাড়ে না পায়খানা ইত্যাদি গিয়ে, ওই দেখে বলবে যে সেই তো মহা দুরাচারী, আর শেষ পর্যন্ত ভ্রষ্ট হয়ে যায়। সনাতন গোস্বামী একবার বৃন্দাবনের থেকে গিয়েছিলেন মথুরাতে, আর সেখানে মথুরাতে গিয়ে দেখেন একটি সুন্দর শ্যাম রঙের ছেলে একটা চৌবাইন ছেলের সঙ্গে খেলাধুলা করছে, নিকটে মন্দির আছে, গুলি ডান্ডা খেলে ইত্যাদি, তার নাম হচ্ছে মদন মোহন। একদিন ওই ওখানে গেলেন মাধুকরী লিতে গোবর্ধন পরিক্রমা করে, দেখেন কি তারা গুলি ডান্ডা খেলছে ছেলেরা, আর সঙ্গে সঙ্গে ওই যখন ও চৌবাইন ছেলেটা জিতে গেল তখন কৃষ্ণ তাকে কাঁধা নিয়ে তাকে যেতে হবে, এই জন্য কৃষ্ণ আর ওখান থেকে পালিয়ে যাওয়ার ঠাকুর ঘরেতে ঢুকে গিয়েছে, আর এই বছর সালে গালাগালি করছে, ধূর্ত তুমি বদমাশ, তুমি জিতে গেলে আমি তোমাকে কান্ধাতে নিয়ে ঘুরিয়ে বেরিয়েছি, আর আমি জিতে গেলে তো তুমি মন্দিরেতে পালাচ্ছ, আচ্ছা তো দাঁড়াও কালকে যদি আসো তাহলে আমি দেখব। সনাতন গোস্বামী দেখি যাহো কি রকম অপূর্ব এই ছেলেদের সঙ্গে এখানে খেলাধুলা করছে। পরের দিনে আবার যিনি গিয়েছেন দেখতে সেদিনে দেখেন কি ওই বুড়ি মা চৌবাইন খিচড়ি করছে, আবি কাপড় ছাড়ে নাই শুয়ে উঠেছে, আর ওই দাঁতন করছে, দাঁতন করতে করতে তাহার রস মুখের থেকে আবার ওই দাঁতনের ভিতর দিয়ে বুন্দ বুন্দ করে পড়ছে, আর এদিকে খিচড়ি চালাইবার বাসন মাজা হয় নাই ওই দাঁতন দিয়ে ওইটাকে চালাচ্ছে। সনাতন গোস্বামী বলি যে কিরকম অনর্থ, এর কোন কাণ্ড জ্ঞান নাই, আর এরকম দাঁতুন দিয়ে খিচুড়ি চালাচ্ছে, আর ওই ঠাকুর মদন মোহন খাবে না আমার ছেলে ওর ছেলে খাবে। বলে যে মা তোমার সব ভালো কিন্তু তুমি কাল থেকে স্নান করে নিয়ে পবিত্র হয়ে কাপড় ছেড়ে টেড়ে দিয়ে পূজা পাঠ করে দিয়ে তারপরে রান্না করে খাওয়াও, ও তাহলে আমার ভুল হয়েছে, আচ্ছা আমি কালকে আমি করব, আমি দাঁতন টাতন করে আমি কাপড় ছেড়ে দিয়ে স্নান স্নান করে দিয়ে আর তারপরে আমি রান্না। ঠিক আছে, সনাতন গোস্বামী চলে গেল। পরদিন আবার দেখতে এসেছেন, সেখানে দেখে যে সে মদন মোহন আর ওই ছেলে দুজন কানে মা খিদা লেগেছে, মা খিদা লেগেছে আর খুব কানছে, আর ইনি তার স্নান করতে আর দাঁতুন করতে 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 একটু বিলম্ব হয়েছে, এই জন্য আর ধৈর্য তাহাদের নাই, খুব কান্নাকাটি করছে। সনাতন গোস্বামী দেখে আশ্চর্য চকে বললেন যে মায়ের পায়েতে পড়লেন, বলে মা তুমি যেরকম খাওয়াইতে ওই দাঁতুন দিয়েই তোমার ইঠই খেতে তাহার ইচ্ছা, অতএব তুমি তোমাকে এই সব বিধি নিষেধের উপরে তুমি মানে তুমি যাতে প্রসন্ন থাকে ওইটি করো, যে উপায় না কৃষ্ণে মনু নিবেশায় যেভাবে তিনি প্রসন্ন হন ওইটা তুমি করো, তোমার কাছে সদাচার এই সব কোনো প্রয়োজন নাই, আমরা গেলে এই সবগুলি দেখব। সনাতন গোস্বামী মত তিনি জানতেন, তথাপি আমাদেরকে শিক্ষা দেবার জন্য এই সবগুলি করেছেন, ছলনা একটা। অতএব এই সবগুলি বিচার আমাদেরকে নিতে হবে, ওখানে গেলে আমরা অপরাধ করে ফেলবো, এই জন্য এই বাবাজি মহারাজ ওখানে বৃন্দাবনে বহু কাল বাস করে, 100 বৎসর বৃন্দাবনেতে ছিলেন, আর তারপরে এই ধামেতে তিনি মহাপ্রভুর ধামেতে এসেছেন, কারণ এটা ঔদার্যময় ধাম, চৈতন্য মহাপ্রভু কৃপা না হলে কৃষ্ণের মাধুর্য স্ফূর্তি হবে না, যতদিন না তাহার কৃপা হয়, যতদিন স্বরূপ দামোদর মহাপ্রভু পরিকরে স্বরূপ দামোদর রূপ গোস্বামী সনাতন গোস্বামী এদের কৃপা না হলে উঠেতেই বৃন্দাবনে মাধুর্য স্ফূর্তি হবে না, এই জন্য তাকে মহা ঔদার্যময় ধাম তাকে বলা হয়েছে, এর ব্যাখ্যা করলে আবার অনেক সময় লেগে যাবে। অতএব এইরকম ভাবে এই মহাপুরুষ ছেড়ে এইখানে আসেন, আর এইখানে মহারাজ বলেন যে সে 144 বছর বয়স, তাহার একবারে বৃদ্ধ, নিরন্তর হরিনাম করেন, তিনি শয়ন করেন কি কিছু নাই, কোন তার ঠিক নাই, কেউ দেখেনি যে শয়ন করেন। তার শিষ্যরা, তার অনেকগুলি শিষ্য আছেন, তাকে রান্না করে ঠাকুরের ভোগ করে দিয়ে বড় থালাতে অন্ন পারস করে দেয়, আর সেখানে 8-10 কুকুরের বাচ্চা, পিল্লে পিল্লে বলে এখানে কুকুরের বাচ্চা, ছোট ছোট আবি, আর চারিদিকে দৌড়ে আসে, আর তারপরে তিনি তাহাদেরকে ওই থালাতে খাওয়াইয়ে আর তারপরে প্রসাদ গ্রহণ করে। আর শিষ্যরা দেখলো যে এটা তো মহা খারাপ, এটা তো বৈষ্ণব সদাচার নয়, প্রথমে কুকুরকে খাওয়াইয়ে আর তারপরে ওই প্রসাদ তিনি খাবেন, এই জন্য সব ছেলে দুরিকে বাচ্চাগুলিকে এদিকে ওদিকে লুকিয়ে দিয়েছে। আরে বাচ্চা রে কোথা রে, বাচ্চা কোথায়, তোমরা নিয়ে আসো, নাই তো আমি খাবো না, প্রসাদ পাবো না। বাধ্য হয়ে দু চারটি নিয়ে আসলো, তখন তিনি বলছে 1-2-3-4-5-6, আরে আর গুলি কোথা রে, ছটাই এত, আর সবগুলিকে নিয়ে আয়। তখন সবগুলিকে বাধ্য হয়ে তারা নিয়ে আসলো। কিরকম তাহার এখানকার কুকুরের বাচ্চা, গরু ইত্যাদি পরিত্যাহার কিরকম এটা ছিল, তার এরকম ছিল, যৎকিঞ্চিত তৃণগুলমুখী কঠমুখম গোষ্ঠে সমস্তং হিত সর্বানন্দ মুকুন্দ দৈতম লীলানুকূলম পরম শাস্ত্রের এই মুহুর মুহুর নিঃশঙ্কিতং যাঞ্চা ব্রহ্মাদের পিশাস্মি হন্তত সর্বম মায়া ইদম বন্দতে। বৃন্দাবনের আর এই ধাম অভিন্ন, এই জন্য সেখানে সাপ, বিছু, বৃক্ষ, লতা, কুকুর বা যা কিছু আছে সব কিছু কৃষ্ণের লীলা অনুকূল। কিরকম অনুকূল, একটি সাধারণ ছোট্ট উদাহরণ দি, বৃন্দাবনেতে সর্প আছে। এক সময় শ্রীমতী রাধিকা মান করেছেন, আমি কৃষ্ণ কাছে থেকে শ্রীমতী রাধিকা মুখ ফিরিয়ে দিয়া চলে যাচ্ছেন, এতে একটু অল্প যাওয়াতেই একটি সাপ কালো বেরিয়ে আর এমন ভাই ফাঁস কর, ফাঁস করবার সঙ্গে সঙ্গে তিনি একেবারে তিনি ভয়ভীত হয়ে দৌড়ে যেয়ে কৃষ্ণের কোলেতে তিনি যেয়ে পড়ে গেল। এইটা লীলা অনুকূল। এইরকম হতে এই ধামেতেও মহাপ্রভু ধামেতেও সব কিছু লীলা অনুকূল। এখানে সব কিছু যদি কুকুর এসেছে তা বুঝতে হবে যে পূর্ববর্তী জন্মেতে তাহারা ভজন করতে 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 ভজন সিদ্ধির জন্য তাহারা এসেছে। বৃক্ষলতা গুল্ম পাঁচ পাণ্ডব রাধা কুণ্ডেতে বৃক্ষ হয়ে এসেছেন, এই জন্য এখানে পাতা টাতা ছিড়া নিষেধ, এই জন্য সবকিছুকে কৃষ্ণের লীলানুকূল সচিদানন্দময় জ্ঞান করা এটা মহাভাগবতের পক্ষে সম্ভব। তো তিনি এইরকম হইতে মনে করতেন, তাহার দৃষ্টিতে আমাদের মতন দৃষ্টি তাহার নাই, সব কিছুকে তিনি সদা সদা চিদানন্দময় তিনি দর্শন করছেন। এইরকম ভাবে এখানে থেকে তিনি ভজন করতেন। এক সময় তার কাছে কিছু কিছু যা এক বছরেতে প্রণামী পড়েছে তিনি রেখেছেন, তার ছেলেরা তাহার শিষ্যগণ বললেন যে এইটা বৈষ্ণব ভোজন একটা দেওয়া উচিত, বৈষ্ণব উৎসব, এই জন্য কিছু রসগোল্লা ইত্যাদি নিয়ে এসে পরমান্ন করে দিয়ে খেচড়ান্ন করে দিয়ে আর সব এখানকার যত ধামের বৈষ্ণব সবগুলিকে ডেকে আর এখানে প্রসাদ দিয়া হোক। তিনি বলছে তা হবে না, আমি এদেরকে দিব না, এদের মধ্যে কতগুলি অনাচার ইত্যাদি প্রবেশ করেছে, শুদ্ধ বৈষ্ণব ভাব নাই, এই জন্য আমি ধামের কুকুর ধামের গাভী এদেরকে খাওয়াবো, এই জন্য সবগুলি রসগোল্লা কিনে নিয়ে এসে কুকুরকে গাভীকে গোবৎস ইত্যাদিকে সব লোকে তিনি দিবাইছেন। তিনি ভক্তি বিনোদ ঠাকুর সঙ্গে তার সব হাত ধরে ছিল। আজকাল রাধাকুণ্ড ইত্যাদিতে প্রশ্ন উঠে, গৌড়ীয় মঠের লোকের সিদ্ধ প্রণালী নাই, গুরু প্রণালী নাই, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গুরুকে তাহাকে কে সন্ন্যাস দিয়েছে, আর ভক্তি বিনোদ ঠাকুর কার শিষ্য, এইসবগুলি পুছে। তারা মূর্খ তারা জানে না। ভক্তিবিনোদ ঠাকুর গুরু পরম্পরা ভাগবত পরম্পরা সব থেকে শ্রেষ্ঠ, তিনি সিদ্ধ প্রণালীর কথা শুনি যজ্ঞ ধর্ম ইত্যাদি সমস্ত গ্রন্থগুলিতে লিখেছেন যে সিদ্ধ প্রণালী কি। সিদ্ধ প্রণালী যারা আজকেই বলছে যে সে একটা ডোর কপিন দিয়ে দিয়ে তুমি গুপি তুমি ললিতা গুপি এইসব নয়। সিদ্ধ প্রণালী হচ্ছে কি বিশুদ্ধ সিদ্ধ প্রণালী, তৃণাদপি শুনেছে না তররপি সহি শুনা অমানি না মান দে না কীর্তনীয় সদায়, এই হচ্ছে সিদ্ধ প্রণালী। কোন পরিবারের লোক? আমরা হচ্ছি গৌর পরিবারের লোক, তারা বলবে এইসব গুলি। আজকাল যারা গৌড়ীয় মঠের অখাদ্য লোক চরিত্রহীন তাহাদেরকে যখন বাহার করে দিয়া রাধা কুণ্ডেতে যে বাবাজি হয়েছে আর তাহারা গৌড়ীয় মাতাজি বাবাজি সবগুলি নিয়ে আর গৌড়ীয় মঠের নিন্দা করে, অতএব এইসব গুলি বিচার করে দিয়ে মহাপুরুষ যেরকম ভজনের প্রণালী শিক্ষা দিয়েছেন উচ্চস্বরে সে নাম করবেন অনেকগুলি প্রমাণ দিলেন মহারাজ আমাদের। স্বয়ং রূপ গোস্বামী বলছেন হরে কৃষ্ণ তো উচ্চই, মহাপ্রভু বলছেন যে সে উচ্চস্বরে গণনা করছেন, ওই রথযাত্রার সময়তে উচ্চস্বরে নাম কীর্তন হচ্ছে, যে খোল বাজাচ্ছে যারা কীর্তন করছে নৃত্য করছে তারা মালা নিয়ে কি হরে কৃষ্ণ করবে না ভাবে তেম বিভোর, তারা কি করবে মালা করবে? এই জন্য উচ্চ সংকীর্তন আরো বেশি শ্রেষ্ঠ, জপেও আছে কিন্তু আংশিক রূপেতে তার কোটি গুণ ফল হচ্ছে উচ্চ সংকীর্তনেতে। পশু পক্ষী কীট পতঙ্গ ঘাস পর্যন্ত তৃণ এরাও হরিনাম সংকীর্তন শুনলে এদেরও মঙ্গল হয়ে যাবে। অতএব এই মহাপুরুষ যেরকম হতে আমাদের পদ্ধতি দিয়েছেন, ভাগবত পরম্পরা দিয়েছেন, হরিনাম কীর্তন করবার প্রণালী দিয়েছেন, সিদ্ধ প্রণালী ইত্যাদি দিয়েছেন, নদীপ ধামের বৈশিষ্ট্য আমাদেরকে দিয়েছেন, এই সব স্বীকার করে দিয়ে আমরা হরিভজন করব। মহাপ্রভু ধামেতে এসেছি একান্ত ভাবে তাহার শরণাগত হব, তাহলেই আমাদের মঙ্গল। গৌ প্রেমানন্দে
সুতরাং আমি সব কথা গুছিয়ে বলতে পারব না, এবং শুভানন্দ আমার সব কথাগুলি বলে দিয়েছি, আমি এতে খুব আনন্দিত হয়েছি। সুতরাং নূতন করে বলবার কিছু নেই, তথাপি নারায়ণ মহারাজের আদেশ লঙ্ঘন করতে পারছি না, সামান্য একটা আড্ডা আপনাদের কাছে নিবেদন করবো। আচ্ছা তোমরা গল্পন করো না, শুনুন, আমরা সকলেই চাই আমাদের কর্তব্য যা সেটা পালন করতে, সেই কর্তব্যটা কি সেইখানেই আমাদের যত গন্ডগোল হয়েছে, নানা প্রকার মতবাদিতে আমরা বিভ্রান্ত হয়ে আমরা আমাদের প্রকৃত কর্তব্য পালন করতে পারছি না। সেই কর্তব্য কি আগে নিজেকে সেটি যদি আমাদের প্রকৃতপক্ষে স্বরূপ জ্ঞান হয় তাহলেই আমাদের প্রকৃত কর্তব্যই আমরা পালন করতে সক্ষম হব। আমরা যে বর্তমানে সংসার ধর্ম করছি এইটিকে আমরা মনে করছি আমরা গৃহস্থ আমাদের কর্তব্য পালন করছি, কিন্তু প্রকৃতপক্ষে সেই প্রকার মুক্তি মহাপ্রভু বলেছেন এ বাহ্য বাহ্য বলে সেটাকে বলেছেন এর দ্বারা আমরা আমাদের যে কৃষ্ণের সেবা সেটা লাভ করতে পারবো না, চরম যে সেবা সেটা দূরের কথা সেই লোকেও আমরা দিতে পারবো না। সুতরাং এই প্রকার কর্তব্যকে পরিত্যাগ করে আরো উন্নত কর্তব্য ক্রমশ ক্রমশ আমাদের ভগবান কৃষ্ণের সেবায় নিযুক্ত করেছি, এইটি হলো আমাদের স্বরূপের কর্তব্য। আমরা শঙ্করাচার্যের মতবাদ এবং অন্যান্য বৈষ্ণব আচার্যগণের মতবাদ বিস্তৃত ভাবে শ্রীমানের মুখ থেকে শুনলাম, একটা কথা এখানে বলতে শ্রীমান কিছু ভুলে গেছে সেটি আমি আপনাদের কাছে নিবেদন করছি। শঙ্করাচার্যের মতবাদ তিনি সেখানে বিবর্তবাদ স্থাপন করেছেন, মায়াবাদ স্থাপন করেছেন। সুতরাং বিবর্তবাদ বলতে গিয়ে শঙ্কর বলছে যে ব্রহ্মকেই তারা এই রকম মায়িক সমস্ত গাছপালা যা বৈশিষ্ট্য সেগুলি তারা দেখছে, বিবর্ত বলা হয়েছে একে, অর্থাৎ তো অন্যতা বুদ্ধি বিবর্তে ক্ষুদাহিত। কিন্তু মায়াবাদ বললে মায়ায় কথাই এইগুলিকে বলা হয়, সেই জন্য বিবর্তবাদ বা মায়াবাদ শঙ্করের মত। আর আর স্বামী রুদ্রস্বামী তিনি অদ্বৈতবাদ বলেছেন, তার মধ্যে বিবর্তবাদের স্থান নাই, সেখানে একত্ব বলা হয়েছে। বিশিষ্ট অদ্বৈতবাদে রামানুজ তিনি বিশিষ্ট বলেছেন, কিন্তু তিনি ভগবান থেকে বা ব্রহ্ম থেকে এই জগৎ পরিণত হয়েছে বলেছেন, তিনি শক্তি পরিণামবাদ স্বীকার করেননি, তিনি বস্তু পরিণামবাদ স্বীকার করায় তার মতবাদে সম্পূর্ণ তত্ত্বে প্রকাশ হয়নি। এই জন্য পরবর্তীকালে শুদ্ধাদ্বৈত বিশিষ্ট অদ্বৈতবাদ কে গ্রহণ না করে আমাদের মধ্যাচার্য তিনি বিশিষ্ট অদ্বৈতবাদ শুদ্ধাদ্বৈতবাদ প্রচার করেছেন। তার মতবাদে অদ্বৈত হলেও তার মধ্যে জীবশক্তিকে তিনি স্বীকার করেছেন, শক্তি পরিণামবাদ স্বীকার করেছেন, সেই পরিণামবাদ শক্তি পরিণত হয়েছে তার মায়াশক্তি থেকে জগৎ হয়েছে, চিৎশক্তি থেকে জীবাত্মা, জীবশক্তি থেকে জীবাত্মা আর অনন্ত অনন্ত বৈকুণ্ঠাদি ধাম নিত্যই সেখানে প্রকটিত হয়েছেন সেই চিৎশক্তি থেকে। এই প্রকার মতবাদে তিনি তাদের থেকে কিছু ভিন্নতা স্থাপন করেছেন। এইভাবে সেই শক্তিকেই পরিণাম শক্তি পরিণামবাদ স্বীকার করা হেতুই চৈতন্য মহাপ্রভু মধ্যাচার্যের সম্প্রদায়কে স্বীকার করে তিনি সত্যের পরিচয় প্রদান করেছেন। আর যে সমস্ত কথা আপনারা শুনেছেন সেগুলো বিরক্তি করে আমি বৃথা আপনাদের সময় নষ্ট করছি না, বিশেষত আপনারা রৌদ্রের মধ্যে বসে কষ্ট পাচ্ছেন। বাঞ্ছা কল্পতরু প্রস্তুতি পাচ্ছেন।
In evening class, you should know that this place is called Rudradeep, and here all acharyas, even Shankar, Madhvacharya, Vishnu Swami, Nimbaditya and Madhvacharya, all have come to this place, and here they wanted to take darshan of Sri Chaitanya Mahaprabhu, and by their bhakti, devotion, they have taken darshan of Sri Chaitanya Mahaprabhu, and Chaitanya Mahaprabhu ordered them to return to their places and to preach. Here they are told so many things that Chaitanya Mahaprabhu has taken the essence of all the Vaishnava sampradaya siddhant philosophy, and he samanjasya kiya.
Reconciled.
And then he told that it is achinta bheda bheda tattva. What is the meaning of achinta? Achinta ka tatparya kya? Achinta mani ki? Achinta mani manedvara je chinta korte parbo ekhane bola hoy nai. Ekhane bola hoyeche achinta mani ved buddhi gamya. Guru parampara je amader acharya gan je je শব্দ কে অর্থাৎ বেদ উপনিষদ শাস্ত্র ইত্যাদি কে অঙ্গীকার করেছেন, ওর মাধ্যমে আমরা এইগুলিকে বুঝতে পারব, নিজে বুদ্ধিতে এইটা বুঝতে পারা যাবে। উই ক্যানট রিয়ালাইজ অল দিস থিংস বাই আওয়ার মেন্টাল এক্সকুপেলেশন, উই ক্যান নো ইট বাই দি হেল্প অফ গুরু পরম্পরা শব্দ ওয়ার্ড দ্যাট ইজ বেদ উপনিষদ এন্ড ফিচ আওয়ার Guru Parampara has accepted it. So, Chaitanya Mahaprabhu established Achinta Bheda Bheda Tattva. One thing more, here, this place is called like Nidayaghat, where there is no mercy, without mercy. Nidayaghat ekhe bole ee jinnna, Chaitanya Mahaprabhu, tahar vibahita patni Vishnu Priya Devi ke pratyag kare, tahar Vriddha Mata ke pratyag kare, যার পিতা ঠাকুর এবং ভাইয়তনি ভাই গত হয়ে গেছেন, ভাই চলে গেছেন সন্ন্যাস নিয়ে, এম পিতা ঠাকুরও গত হয়েছেন, এইরকম হয়তো কাঙ্গালি মায়া মাকে আর তার পত্নীকে প্রত্যাগ করে এইখানে তিনি ঝাঁপ দিয়েছিলেন গঙ্গাতে, আর এম কণ্টক নগরীতে যে সন্ন্যাস গ্রহণ করেছিলেন, এই জন্য তাহার নাম হচ্ছে নিদ্যাঘাট। চৈতন্য মহাপ্রভু লেফট হিজ মাদার, helpless mother, his wife and everything, and jumped in the Ganges at the time of very cold season, and he
crossed the river and went to Kantak Nagari and he took sannyas. So this place is called Nidyaghat. We will explain it in Vistar Purvak. Vistar Purvak. In detail, in mud. Now it is so hot. Ab ekhon atanta rod hoyeche. Ekhon amra পাঠ সমাপ্ত করছি মঠেতে যে আমরা এই সব সন্ধ্যা সময়তে এই সবগুলি বিস্তারিত ভাবতে আমরা নিবেদন করব এখন যারা স্নান করেছেন ভালো আর যারা স্নান করেন নাই কি আচমন করেন নাই এই পাশে ঘাট এই পাশে ঘাট আপনার যে সব অন্তত যারা স্নান না করেন তা অন্তত আচমনও করবেন গঙ্গাতে অতএব এখন আমরা যাচ্ছি স্নান যারা করবে স্নান করবেন আচমন করে এখানেতে আমরা ও পারে যেতে পারছি না ওর পয়সাটা যে খেওয়ার পয়সা এইখানে স্নান করে এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেই এসেছেন অতএব স্নান ইত্যাদি করে দিয়ে আর পারের কৌড়িটা উনার পাদ পদ্মেতে অর্পণ করবেন তাহলে ওখানে যাবার সবগুলি ফল পেয়ে যাবেন গৌর প্রেমানন্দে
যারা পার্ষদ ছিলেন সেই পার্ষদগণের মধ্যে অন্যতম ছিলেন আমাদের শিক্ষাগুরু তিনি মঠ স্থাপন করেছেন এই মঠের নাম রেখেছেন দেবানন্দ গৌড়ীয় মঠ শিবানন্দ পণ্ডিত অপরাধ করেছিল যে আপনারা শুনেছেন শিবাস পণ্ডিতের চরণে পরে মহাপ্রভু তাকে উদ্ধার করলেন ভক্তেশ্বর পণ্ডিতের সেবা করার জন্য সেই স্মৃতিতে দেবানন্দ গৌড়ীয় মঠ দেবানন্দ গৌড়ীয় মঠ দেখা হয়েছে না আর এখানে যে আপনার বরাহদেবের কথা শুনেছেন ভারতের কৃপা করে দর্শন দিয়েছেন যার জন্য পুরোদ্বীপ নাম এটা আপনারা সেখানে শুনেছেন এখানে এই বরাহ তিনি প্রকাশ করেছেন তার এই সমাধি মন্দিরে তিনি খুব তেজিয়ান ছিলেন তিনি সঙ্গে সঙ্গে খণ্ডন করে দিতেন কাউকে তিনি ভয় পেতেন না ভয়ে কোনো কথা বলতেন না যেখানে দেখতেন অপসিদ্ধান্ত সেখানে খণ্ডন করে দিতেন এই জন্য অনেকে মনে করতেন তিনি খুব করালো কিন্তু ভিতরে খুব নরম তার আশ্রিতে অনেক সেবক রয়েছেন বজ্রাদেবী কঠোর মৃদুলী কুসুমাদেবী যেখানে ভক্তি আছে সেখানে তিনি পুষ্পের ন্যায় তাহলে এত সেবককে রাখতে পারেন না কিন্তু ভক্তি বিরুদ্ধ হলে সেখানে বজ্রের ন্যায় এরকম এমন ভাবে কথা বলতেন সাধারণ বাইরের যে সমস্ত দুষ্ট ছেলে তারা তো অনেক সময় রহস্য করে বাংলাদেশে এইসব করে সাধুদের নিয়ে কিন্তু তার কাছে পার পায় না আমরা শুনেছি একসময় তিনি ছিলেন কোথায় জানি না কতগুলি বাঙালি ছেলে তারা এসে তাকে বলছে আপনারা তো বসে বসে থাকেন বসে বসে খান কোনো কাজ করেন না তখন তিনি বললেন আমরা মানুষ আমরা বসে খাই যারা পশু তারা দাঁড়িয়ে খায় তিনি কাউকে ভয় পেতেন না সবাই বলে এরকম এবং এখানেও তিনি বললেন একসময় আমার এরকম অবস্থা হয়েছিল কিছু নেই এখানে এখানেই বলেছিলেন তখন কুটির উপরে একটা কি পয়সার ঝোলা নাকি ছিল সেটা পরে গেল ভগবান কিভাবে পালন করেন রক্ষা করেন এটা বলতেন যতদিন তিনি প্রকট ছিলেন আমাদের আবেদনে আমাদের ওখানে গিয়েছেন আমাদের কৃপা করেছেন এখন আমাদের দুর্ভাগ্য আমাদের যারা শিক্ষাগুরু আমাদের পালনকর্তা তারা প্রায় সব চলে গেছেন একমাত্র পরম পূজ্যপাদ
পুরী গোস্বামী মহারাজ আছেন, পরম পূজ্য বা সন্ত গোস্বামী মহারাজ আছেন, যারা গুরুবর্গের মধ্যে আর দেখা যায় না এখন। যাই হোক, আপ লোক জো স্থান পর আয়ে হ্যায়, জো নয়া হ্যায় উনকে লিয়ে বাত হ্যায়, জো পহলে আয়ে উনকে তো মালুমই হ্যায়, এ স্থান হ্যায় হামারা শিক্ষা গুরু, হামারা গুরুজি কা জ্যেষ্ঠ গুরু ভ্রাতা, বড়া গুরু ভাই, বহুত তেজিয়ান আর আচ্ছা সম্ভ্রান্ত বংশ গাতে, ও কিছু কো পরোয়া নেই করতে থে, ইসলিয়ে হ্যায় উনকে উপর সব মায়াপুর ধাম কা দেখভাল করনে কে লিয়ে দিয়া থা, আর শাস্ত্র বিচার মে বহুত পারঙ্গত থে, উনকা গ্রন্থ ভি হ্যায়, কিছু কা কুসিদ্ধান্ত অপসিদ্ধান্ত কো বরদাস্ত নেই করতে থে, সাথ সাথ মে খণ্ডন করে ক্যা হোগা নেই হোগা বোল দেতে, কিছু কো পরোয়া নেই, ডরতা নেই থা, লেকিন ভিতর মে কোমল থা, ভিতর কা জো বৈষ্ণব কা ভিতর কোমল রহতে, নেই তো ইতনা সেবক একগঠ নেই কর সকতা, বাহার মে অপসিদ্ধান্ত কো খণ্ডন করে, উসমে ডরতা নেই কিছু, বোল দেতে, ভিতর মে কোমল হ্যায়। হামলোক কা উনকা দর্শন, উনকা কৃপা মিলনে কে লিয়ে মৌকা মিলা, অন্তর্ধন কা পহলে ভি উনকা দর্শন মিলা, উনহোনে এই মন্দির স্থাপন কিয়া, দেবানন্দ গৌড়ীয় মঠ, দেবানন্দ পণ্ডিত জো কৃষ্ণ ভাগুরী মুনি থা, উনকো দ্বারা শিক্ষা দিয়া যে এ কলোধ্যে অপরাধ ভঞ্জন পাঠ, এ কলোধ্যে যা পর আমরা গায়ে না, পাপ করনে সে তো হোগা, ये अपराध भी चला जाता है यहां पर आने से। गोपाल चापल जो अपराध किया सुभाष पंडित का चरण में, वहां पर माफ नहीं हुआ, यहां आने से चैतन्य महाप्रभु बोल दिया सुभाष पंडित के चरण में तुम्हारा अपराध है, जाके माफी मांगो। ये अपराध भंजन पाठ, अपराध रहने से कृष्ण भक्ति नहीं होता है। देवानंद पंडित बाहर में तो पंडित थे और जितेंद्र थे, बहुत गुण था, भगवत व्याख्यान करते थे, লেকিন মহাপুর কে উপর প্রেম নেই, শুদ্ধ ভক্তি ব্যাখ্যান নেই করতে, আর সুভাষ পণ্ডিত কে উনকা শিষ্য কু অপমান কিয়া, ইসলি উনকে বারে মে কুছ প্রতিবাদ উনহোনে নেই কিয়া, তো মহাপুর কা বহুত গুসা হুয়া থা। বক্রেশ্বর পণ্ডিত কে সেবা কিয়া, ইসলি মহাপুর উনকো কৃপা কিয়া, জো মুখ মে জহর লেতা হ্যায় ওই মুখ মে অমৃত দেনে সে জহর কো হজম কর সকতা হ্যায়, বৈষ্ণব অপরাধ কিয়া জহর, আর বক্রেশ্বর পণ্ডিত কে সেবা কিয়া वो ধ্বংস হয়ে গিয়ে, এসব ভি বলতে হ্যায়, জো বৈষ্ণব কা চরণ অপরাধ উনসে মাফি মাঙ্গনে পড়তা হ্যায়। ইয়ে কাম ইয়ে আই থিঙ্ক আই হ্যাভ সিন ইউ সামওয়্যার, আই মে বি রং, সিঙ্গাপুর, Singapore, you attended the meeting there at the house of Gaur Rajas, yes, yes. When you have come here? Oh, you can speak Bengali. Now, also from Hawaii, Honolulu, our friend has come here, Vrindavan Das, he has come here, he has with him his friend also, another devotee also came here. I think you do not know this mat, whether you have any knowledge of this mat, Devananda Gaudiya mat, have you heard about it? No. Right. Our Shiksha Guru, he was our Shiksha Guru. We got his affection in various spheres regarding Shastra Siddhanta, regarding the knowledge of, actual knowledge of devotional scripture, regarding his affection, direct affection. He had been to our mot also. He used to refute any kind of anti-devotional contention. Great force. He did not compromise with anybody. But in his heart he is soft. He was soft, very soft. Outside it seems that he is very hard. Not, he is not hard. In the heart he is not hard. But he is very hard in this respect. If anybody says anything against devotion, he used to refute that their contentions with very strong force. He did not compromise to anybody. One of the stalwart figures of our Gaudiya Math mission, and we are deprived of their darshan, of having their company and their and his grace deprived. All our Shiksha Gurus disappeared, only two remain, Puri Goswami Maharaj and Santa Goswami Maharaj. And Vaishnavas remain, they can rescue us. They have got their power to rescue us. Now we have to go many places. We can stay here for long. We have to go here from Samudragar, and from Samudragar to Chapahati, and from there to Vidyanagar. And Vidyanagar will have to take prasad. And after that, Jannadip, Madadip, we shall circumambulate to 4 islands. After that, we shall return. So we cannot stay for a long time here. Our well-wisher, God brother is here. Pujyapati Sri Bhakti Vedanta Narayan Maharaj. I had been to his mosque in Mathura with him. I stayed. I still remembered his affection. And he has got many, most affection for us and for our mosque. He used to help us in any kind of difficulty. He used to help us. We are also indebted to him. He is preaching all over the world. Our Narayan Maharaj. You shall hear something for a few minutes for him also, from him also. Thank you.
गुरवे गौरचंद्राय श्राद्धाय तदाले कृष्णाय कृष्ण भक्ताय तदभक्ताय আপনাদের পরম সৌভাগ্য আপনারা বৈষ্ণবের সুন্দর থেকে এখানে উপস্থিত হয়েছে। নদীপের 9টি ধামের মধ্যে দ্বীপের মধ্যে এটি হচ্ছে কোল দ্বীপ। আপনারা যে গঙ্গা পার করলেন এটি হচ্ছে পঞ্চবেণী। পূর্ব ধারেতে গঙ্গা, ভাগীরথী, অলকানন্দা, মন্দাকিনী নিয়ে গঙ্গা প্রবাহিত ওপারে। এ পারেতে যমুনা, মানসী গঙ্গা, সরস্বতী ইত্যাদি নিয়ে এই পারেতে। আবার এইখানেতে দুই দিকে ব্রহ্মা কোটি কোটি যজ্ঞ করেছিলেন, চৈতন্য মহাপ্রভু এখানে আবির্ভূত হলেন। সেই তিনি জানতেন যে এই ধন্যকালীতে শ্রী চৈতন্য মহাপ্রভু মানে কৃষ্ণ, রাধা, কান্তি এবং তাহার ভাব নিয়ে এখান থেকে এখানে আসবেন, রাধা ভাব আস্বাদন করবেন, রাধায় প্রণয় মহিমা এবং প্রেম প্রদান করবেন। কোন প্রেম? অত্যন্ত ব্রহ্মা দুর্লভ প্রেম, অনর্পিত চরিং চিরাত করুণেয়াবতীর্ণ কলু সমর্পিতমুন্নতোজ্জ্বল রসাং স্বভক্তিশিয়ম হরিহ পূর্ব সুন্দর দ্যুত কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু।
চৈতন্য মহাপ্রভু আসলেন। এই জন্য দু পাশে অত্যন্ত পবিত্র স্থান। আবার ওই দিকেতে গোকুল বলা হতে পারে, যেখানে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন গোকুল, যেখানে যশোদা মায়ের গর্ভে থেকে কৃষ্ণ প্রকটিত হয়েছে, ওই গোকুল অভিন্ন ওই অন্তর্দীপ মায়া। আবার তার মধ্যে মথুরা মিশেছে, সেখানে দেবকী বসুদেব গর্ভেতে কৃষ্ণ প্রকটিত হচ্ছেন, দুজন মিলে ওখানে একটি হয়েছে, ওইখানে আবির্ভূত। এই পারেতে কোলদ্বীপাক্ষ পর্বতাক্ষ দ্বীপ, এখানে গোবর্ধন, যমুনা নদী এই পারে ও পারে গঙ্গা, যমুনা ধারেতে গোবর্ধনের নিকটে যেখানে রাধাকুণ্ড শ্যামকুণ্ড ওইখানেতে রাসস্থলী একে বলা হয়েছে। এই জন্য গিরিরাজ গোবর্ধন, আর এরপরেই আপনার যাচ্ছেন রাধাকুণ্ড শ্যামকুণ্ডেতে আপনার সব যাবেন। গুরু মহারাজ এখানে আমাদের দেবানন্দ গৌড়ীয় মঠ স্থাপন করবার একটা বিশেষ কারণ আছে। শিল প্রভুপাদ সবপ্রথমে দৈব বর্ণাশ্রম ধর্ম স্থাপন করেন। ব্রাহ্মণের পুত্র ব্রাহ্মণ নয়, গোস্বামীর পুত্র গোস্বামী নয়। অতএব এখানকার যত বাবাজিরা, যতরা স্মার্ট ব্রাহ্মণরা প্রভুপাদের ঘোর বিরোধী হয়ে উঠল, দেখলেন যে সে ইনাথ প্রচার যদি এইরকম হয় তাহলে আমাদের রোজি রুটি চলবে না, ব্যবসায় চলবে না, এই জন্য তাকে মারবার চক্রান্ত করল। এবং যখন শিল প্রভুপাদ বিরাট পরিক্রমা নিয়ে এই প্রৌঢ়া মায়া তলাতে উপস্থিত হন, তখন তাহারা সোডা বোতল, পাথর, গরম জল আর এসব নিয়ে আক্রমণ করে প্রভুপাদকে মারবার চেষ্টা করে। শ্রী বিগ্রহ হাতির উপরে আসছিলেন, প্রভুপাদ আসছিলেন, প্রভুপাদকে মারবার জন্য খুব চেষ্টা করল। ওই সময়তে আমাদের গুরু মহারাজ তাকে তাহার বেশ দিয়ে সাদা বেশ এবং তাহার এই সন্ন্যাসী বেশ গ্রহণ করে কোন রকম হতে মায়াপুর পাঠিয়ে দেন, নিজে প্রাণের প্রাণকে তিনি হাতের মধ্যে নিয়ে প্রাণের কোন পরবাহ করেন না। পরবর্তী কালেতে গুরু মহারাজ দেখলেন যে প্রভুপাদের ইচ্ছা ছিল যে সে এই স্থানে, এটা কোল দ্বীপ, এবং তাহাদের বুকে বসে প্রভুপাদের কথা জানাইতে হবে, সেই জন্য তিনি এইখানে পরবর্তীকালে শ্রী দেবানন্দ গৌড়ীয় মঠ স্থাপন করেন। এবং ওদের বুকেতে বসে তিনি বললেন যে সে এইটা হচ্ছে কোলদ্বীপ। এখানে তো শুধু তাই নয়, এখানে কোলদ্বীপকে বরাহদেবকে এখানে প্রতিষ্ঠা করলেন, যাতে এটা পাকাপাকি ভাবে এইটা কোলদ্বীপ, এটা মায়াপুর অথবা প্রাচীন মায়াপুর নয়। আজকাল বহু লোক প্রয়াস করছে যে সেইটা হচ্ছে প্রাচীন মায়াপুর, কিন্তু প্রভু আমাদের গুরুপাদ পদ্ম বজ্র গম্ভীর ভাবেতে এই মতকে বিরোধিতা করে, বলেন যে মহাপ্রভুর জন্ম হয়েছে ওই কারেতে, এই হচ্ছে কুলিয়া দ্বীপ অথবা কুলিয়া গ্রাম, অপরাধ ভঞ্জন পাঠ, এইখানে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নেওয়া পরে শান্তিনগর হয়ে পুরীতে যান, আবার পুরী থেকে এসে এই স্থান হয়ে তিনি যাচ্ছিলেন বৃন্দাবন দর্শনে। এইখানে ছদ্ম কোন স্থানেতে এইখানে ছিলেন। ওই সময় আমাদের পূজ্যপাদ মহারাজ বললেন দেবানন্দ পণ্ডিতকে, তিনি পুণ্ডরীক বিদ্যানিধির মাধ্যমে তাহাকে কৃপা করেন, তাহা প্রাত তিনি দূর করেন। এইখানে শুধু তাই নয়, এইখানে গোপাল চাপাল, গোপাল চক্রবর্তী যারা রঘুনাথ দাস সপ্ত গ্রামে থে, তারা হরিদাস ঠাকুর পাদ পদ্মে থে অপরাধ করে তাই কুষ্ঠ ব্যাধি হয়েছিল, তিনি মহাপ্রভুর নিকটে আসলেন। মহাপ্রভু বললেন আমি ক্ষমা করতে পারবো না, যেখানে পায়ে গড়ে কাঁটা ফুটে সেইখানে থেকে আবার কি কান্ধাতে কি ওটা বেড়বে, অতএব যে বৈষ্ণবের নিকটে অপরাধ করা হয়েছে সেইখানে গিয়ে তুমি ক্ষমা মাঙো। তারপরে তিনি ক্ষমা মেঙে মহাপ্রভু তাকে ক্ষমা করে। এইখানে তিনি আরো যে শ্রীবাস পণ্ডিতের ওখানে যে ব্যাস ওখানে যে কীর্তন হতো, কীর্তন রাসস্থলী, ওইখানে গোপাল চক্রবর্তী চাপাল, গোপাল চাপাল সেটি শক্তি পূজা, শরাব, মদ্য, মাংস, সিন্দুর আর মাঠার ঠোলি ইত্যাদি রেখে দুর্গা পূজার কালী পূজার ব্যবস্থা করছিল, উনার সামনে সবগুলি রেখে দিয়েছিল, তাতে অপরাধ হওয়াতে তারও মহা দুর্গতি হচ্ছিল। মহাপ্রভু নেটে এসে তিনিও ক্ষমা মাগ। এইরকম হওয়াতে মহাপ্রভু সকলকে এইখানে তার ভক্ত মাধ্যমেতে আর নিজেও তিনি ক্ষমা করেছেন। এই স্থানেতে মহারাজ বললেন, বহু সত্যযুগেতে একজন ব্রাহ্মণ কি নাম বাসুদেব বিপ্র বরাহদেবের এখানে আরাধনা করেছিলেন। আরাধনা করে বহুদিনে পরে তিনি প্রসন্ন হয়ে তাহাকে বিরাট একটা পর্বত আকারের বরাহ রূপে তাহাকে দর্শন দিলেন। এখানে খুব উচ্চ ভূমি কিছু নাই, বিশেষ অল্প একটু। এই স্থানের নাম যে পর্বতাক্ষ বলা হয়েছে, এটা বিরাট ভাবে বরাহদেবে বিরাট রূপে পর্বত আকারে দর্শন দিয়েছিলেন, এই জন্য তাহার পর্বতাক্ষ তাহার নাম এখানে হয়েছে। এই স্থান নিকটে ধীর সমীর আর আর সব বন বৃন্দাবনে একটু এই দিকে ও দিকে করে সব চারিদিকে বৃন্দাবনের সব বনগুলি নদীপ ধামে যায়। আপনারা পূজ্যপাদ নিত্যলীলা প্রবিষ্ট ওম বিষ্ণু পার্শ্ব ভক্তি দৈত মাধব গোস্বামী মহারাজের অনুগ্রহিত পূজ্যপাদ তীর্থ মহারাজ এবং অন্য সব সন্ন্যাসী বৃন্দের সঙ্গে এসেছেন। উনার আনুগত্য মানে কি, যদি উনার গুণগুলি গ্রহণ করতে পারেন তাহলে তাহার আনুগত্যের মধ্যে আসবেন। পূজ্যপাদ মহারাজ তিনি ত্রিনাদপিস শ্লোকের মূর্তিমান বিগ্রহ ছিলেন, তার মতন সহিষ্ণুতা গুণ খুব বিরল দেখা যায়। গুরু ভাইদের প্রতি তাহার কত সম্মান ছিল, প্রীতি ছিল, আদর ছিল, এইসবগুলি দেখবার ছিল। আমার মতন নগণ্য ব্যক্তিগণকে যখন পিয়াস পূজাতে আমরা উপস্থিত হতাম তখন আমাদের গলাতে মালা দিয়ে চন্দন দিয়ে কাপড় দিয়ে আমাদের কত অভ্যর্থনা করতেন। শিষ্যগণের মধ্যে কত রকম মত পার্থক্য, হয়তো বিবাদ লেগে গেল, ধীর ভাবে শান্ত ভাবে হয়ে তাদেরকে ক্ষমা করতেন। আজকাল আমি দেখি যদি কোনো গুরু ভাই যদি কোনো শিষ্য করতে লাগলো তখন তাকে কন্ট্রোল করবার জন্য, দমন করবার জন্য কত চেষ্টা হয়। আমরা দেখি যে তাহার শিষ্য পর্বত মহারাজ, পর্বত মহারাজের শিষ্য আবার কে একটু যে ওখানে গোবর্ধন ইত্যাদি করেছে, তাহার শিষ্যের প্রশিষ্য আবার শিষ্য করে তাহার কাছে আসেন, তখন তিনি তাহাকে নাতি মতন তাকে কোলে তিনি নিয়ে নিতেন, কত উদার ভাব। অতএব আপনাদের সময় অনেক বেশি হয়ে যাবো, তার সম্বন্ধে অনেক কিছু বলবার থাকলো, আবার কোন সময় যদি হয় বলবো। আজকে আপনাদের বহু আমার মনে হয় যে সে এখানকার কোলদ্বীপ, ঋতুদ্বীপ, জন্মদ্বীপ, মদ্রমদ্বীপ এবং রুদ্রদ্বীপ এই পাঁচটা দ্বীপের কথা আজকে আপনার পরিক্রমা সমাপ্ত করবেন। অতএব সময় কম, সংক্ষেপেতে আমি বর্ণন করলাম। আপনাদের পরম সৌভাগ্যবান এই জন্য আপনারা এই সব সুযোগ নিবেন, হরিকথা শ্রবণ করবেন। এই নদীপ পরিক্রমার মধ্যে নটি যে ভক্তির অঙ্গ বিশেষ করে সবগুলি নিজে থেকে পালন হয়ে যায়। আর কি সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় শ্রবণ, এই সকল অঙ্গ এতে যদি অল্প মাত্রাও যদি কেউ করে, যদি বৈষ্ণব অপরাধ না হয় তাহলে কৃষ্ণ প্রেম অবশ্য অবশ্য হবে। এই জন্য সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচ, এই পাঁচটি অঙ্গই এখানে বিশেষ রূপে পালিত হবে। হরি কথা শ্রবণ বৈষ্ণবের মুখেতে, হরিনাম কীর্তন শ্রবণ, শ্রীমদ ভাগবত পাঠ দু বেলা তিন বেলা হচ্ছে, দিন রাত তো ভাগবতই পাঠ হচ্ছে, না চাইলেও হরিকথা শ্রবণ। মহাপ্রভুর কথা মানে কি, রাধা কৃষ্ণের যুগলেরই কথা, কোন পার্থক্য নাই। আমার মনে হয় যে সে রাধা কৃষ্ণের যুগলের অপেক্ষাও যদি মহাপ্রভু যদি এই সব করুণার কথা ও দার্য লীলার সবগুলি কথা আলোচনা করা যায়, কৃষ্ণ রাধা রূপেতে চৈতন্য মহাপ্রভু স্বয়ং তাকে দর্শন দিবেন। অতএব আপনা পর সৌভাগ্যবান, আপনাদের সৌভাগ্যের আমি মহিমা বর্ণন করতে পারি নাই। আপনারা এই বৈষ্ণবদের অনুগত্যে পরিক্রমা করতে 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 বেশ শ্রদ্ধা অনুসারে যাবেন এবং কিছু শিক্ষা করে এখান থেকে নিয়ে যাবেন, হয়তো আপনাদের বহু কষ্ট হবে, এতে ভালো খাবার দাবার থাকবার এই সবগুলি পাবেন না, তথাপি বৈষ্ণব রাজ্যের সম্পত্তি আপনাদেরকে দেবার জন্য ডেকেছেন, ওই সম্পত্তি নিয়ে যদি যেতে পারেন তাহলে সারা জীবনের আপনাদের এটা একটা সুসম্পদ হবে এবং আপনাদের পরম মঙ্গল হবে। আমার জানা আছে, মনে আছে যে যদি কেউ চৈতন্য চরিতামৃত পড়ে অনুশীলন করে আর মহাপ্রভুর অনুগত গৌর পরিবারের বৈষ্ণবগণের হরি কথা শুনে তাহাদের
মহাপ্রভু প্রেমময়ী ভক্তিতে অবশ্যই লোভ উৎপন্ন হয়ে গেলে পৃথকর তাহাকে কোনো কুচ করবে না। অতএব আপনার পরম সৌভাগ্যশালী আমি এই বলে আমার বক্তব্য সমাপ্ত
করি।
হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রি কঞ্চাকল্পদুর্ভ্য কৃপা সিন্ধুর্ভয়ে চ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আজ শ্রীধাম নবদ্বীপ পরিক্রমা চতুর্থ দিবস উদযাপিত হচ্ছে। আপনারা যেসব স্থান দর্শন করেছেন তার মহিমা মাহাত্ম্য শ্রবণ করেছেন, তথাপি এখানে কিছু কিছু বিষয়ে আলোচনা হবে। নারায়ণ মহারাজের নির্দেশে প্রথমে দুই একজনকে ওই কথা বলবার জন্য নির্দেশ দিচ্ছে। ত্রিদণ্ডেশ্বামী শ্রীমদ ভক্তি বেদান্ত জ্যোতি মহারাজ প্রথমে তার সংক্ষিপ্ত ভাষণ রাখবেন, এইটাই ইচ্ছা।
গৌরচন্দ্রায় রাধিকায় তদালে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদভক্তায় ভক্ত্যা বিহীনাপরাধলক্ষ্যৈ চিত্তাশ্চ কামাদি তরঙ্গমধ্যৈ কৃপাময়ীং ত্বাং শরণং প্রপন্ন বৃন্দে নমস্তে চরণাঃ তবৈবাস্মি তবৈবাস্মি তুলাং প্রয়াতিনা কৃতিজ্ঞ রাধিকাং শ্রীমান্। मैं सबसे पहले अपने परमाराध्यतम नित्य लीला प्रविष्ट ओम विष्णुपाद अष्टोत्तर सरस्वती श्रीमद्भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराज जी के चरण कमलों में मैं अपने हृदय की सारी श्रद्धा के साथ में उनके चरणों में पुष्पांजलि प्रदान करता हूं। तत्पश्चात वर्तमान सभापति महोदय, मेरे सत्यस्थ गुरु भ्राता, वैष्णव वैष्णवीगण सबके प्रति अपना यथाजोग्य सम अपना निवेदन करता हूं। आज हम लोग मठ से निकलकर जो प्रौढ़ा माया जोग माया के यहां हम लोग गए दर्शन के लिए, उनको प्रणाम किया। वहां जगह नहीं होने से पहले ही हम एक दिन पहले जो प्रौढ़ा माया जोग माया के संबंध में बतलाया था, भगवान की पराशक्ति एक होने पर भी बहुत सी विभिन्न शक्तियां हैं, उनकी क्रिया से उनके नाम में पराशक्ति विविध रही वस्तु है। इसलिए पराशक्ति एक ही है, वो सर्व शक्ति है, लाजनी शक्ति है, उन्हीं का एक प्रकाश जोग माया है। जो कृष्ण लीला में जो भगवान की सर्व शक्ति जीव जीव के को बल देकर के चित बल और उनको प्रवेश कराती है, कृष्ण की को की भगवत्ता बुलाकर और उनके परिकरों की सर्वज्ञता को बुलाकर कृष्ण की लीला को व्यवस्था करती है, ये योग माया है। वही योग माया जो भगवान के विमुख जीव हैं कंस प्रभृति इत्यादि उनके लिए वही माया महामाया हो जाती है और जीवों को कष्ट देकर के पुनराय भगवान की सेवा में नियुक्त फिर वही माया योग माया के रूप में करती है। तत्पश्चात हम लोग श्रील वैष्णव सार्वभौम जगन्नाथ दास बाबा जी महाराज जी के यहाँ जहाँ पर उन्होंने भजन किया था सूर्य कुंड से वृंदावन से आकर उस स्थान पर गए और उनके अप्राकृत जीवन के संबंध में हम लोगों ने कुछ कुछ स्पर्श करने की चेष्टा की। तत्पश्चात कैसे प्रकार से उन्होंने नवदीप धाम को प्रकाश किया श्री भक्ति विनोद ठाकुर ने इस धाम को पहले ही से ही प्रकाशित करने का संकल्प किया था। उन्होंने इंडियन लाइब्रेरी से कहां कहां से प्रमाण जुटाकर मानचित्र इत्यादि के द्वारा स्थिर किया और उसके ऊपर मोहर और छाप लगाने के लिए उसकी पुष्टि के लिए जगन्नाथ दास बाबा जी महाराज जी को ले गए और उन्होंने इस पर पुष्टि दी मोहर दी। तब से सर्वत्र ये प्रचार में ये महाप्रभु जी की यही जन्मभूमि है। उन्होंने ये भी बतलाया संक्षेप में उन्होंने उच्च संकीर्तन नाम की महिमा बतलाई। जपनीय होने पर भी हरिनाम कीर्तन विशेष करके जितना ही उच्च संकीर्तन किया जाएगा उसके द्वारा जितने पशु पक्षी कीट पतंग तीर्ण गुल्म लता गधे सुअर कुकर मनुष्य सबका कल्याण होगा। जगन्नाथ दास महाराज के संबंध में बहुत कुछ कहा गया। इसके बाद में हम लोग वहां से गंगा तट पर हम लोग गए वहां जहां पर कि घाट निदया घाट पर पहुंचे और वहां पर किस प्रकार चैतन्य महाप्रभु निश्चुर होकर के गंगा में कूद पड़े माघ मास के शीत काल में और कंटक नगर में जाकर के कृष्ण विरह में तड़पते हुए उन्होंने संन्यास लिया इत्यादि हम बातें हम लोगों ने बतलाई। साथ साथ में वहीं पर हम लोगों ने किस प्रकार से केवल अद्वैतवादी शंकर जी वहां पर आए रामानुजाचार्य आए मध्वाचार्य आए विष्णु स्वामी आए निम्बादित्य इत्यादि समस्त आचार्य लोग वहां पर आए और किस प्रकार से चैतन्य महाप्रभु का उन्होंने दर्शन पाया और उन्होंने किस प्रकार से ये दर्शन दिया उन लोगों को ये सब बातें बतलाई। विशेष करके वहां कैवालाद्वैतवाद क्या है विशिष्टाद्वैतवाद क्या है शुद्ध द्वैत भाव क्या है शुद्ध अद्वैत भाव क्या है द्वैताद्वैत भाव क्या है और अंत में अचिंत भेदाभेद के संबंध में चैतन्य महाप्रभु अचिंत भेदाभेद तत्व के संबंध में भी हम लोगों ने वहां पर अनुशीलन किया। चैतन्य महाप्रभु के इस अचिंत भेदाभेद बाद में उन्होंने और पूर्वाचार्यों के समस्त दार्शनिक मतों एवं उपास्य विचारों को संशोधित कर उसमें कुछ परिवर्तन कर उन्होंने एक वैज्ञानिक भित्ति पर सबका समन्वय कर एक सार एसेंस के रूप में अचिंत भेदाभेद तत्व का प्रकाश किया। इसको भी बतलाने के लिए काफी समय चाहिए। अचिंत किस लिए कहा गया मन के द्वारा अचिंत होने के कारण नहीं बल्कि गुरु परंपरागत शब्द ब्रह्म के द्वारा अथवा जिसको परंपरागत देखी बोले अमनाय धारा से आगत शब्द प्रमाण वेद उपनिषद शास्त्र वेदांत श्रीमद् भागवत इत्यादि इनके वचनों के द्वारा और अभिज्ञ महापुरुषों के द्वारा जो इस विषय में अभिज्ञ हैं उन लोगों के द्वारा ये सुन करके हम उसकी कुछ चिंता कर सकते हैं अन्यथा केवल मन के कसरत से ये सब असंभव है अचिंत है। शक्ति और शक्तिमान का विषय सभी अचिंत्य है। विष खाने से आदमी क्यों मर जाता है आग क्यों जलाती है ये सभी शक्तियां ही अचिंत्य हैं। विशेष करके चैतन्य महाप्रभु का यह तत्व जो अचिंत्य बताया बहुत दुर्गम, किंतु ये सब संभव हो सकता है गुरु परंपरा के द्वारा, उसको हम जान सकते हैं और उसके अनुसार में हम अनुशीलन कर सकते हैं, इसलिए इसको कहते हैं अचिंत्य। भेदाभेद को इस प्रकार से बतलाया, भेदाभेद कोई विशेष उस रूप में नहीं जिस प्रकार से हम लोग साधारण रूप में समझते हैं, यह भेदाभेद शक्ति शक्तिमान और शक्ति के बीच में, शक्तिमान और शक्ति और शक्ति के द्वारा परिणाम के रूप में जो जगत है और जीव है इनके बीच में। अर्थात शक्ति शक्ति मतोर अभेदा बोलने पर भी दोनों में कुछ भेद है, और उसी प्रकार से शक्ति के द्वारा जो उत्पन्न प्रकाशित जो जीव और जगत है उसके साथ में भगवान का भेद भी है अभेद, किंतु अचिंत्य वेद बुद्धि गम्य गुरु परंपरागत प्रमाणों के द्वारा ये चिंत्य। विशेष करके उन्होंने मध्वाचार्य के भगवान का शुद्ध विग्रह ग्रहण किया, रामानुज का शक्ति विचार ग्रहण किया, इसी प्रकार से निम्बादित्य का कुछ भेदाभेद कुछ रूपांतर कर उसमें संशोधन कर और उनका शुद्ध अद्वैत का क्या भाव, ये जो भी भेद दिख पड़ता है माया के वजह से नहीं, ये भेद किस लिए दिख पड़ता है, ये शुद्ध स्वरूप में भगवान गोपियां ब्रजवासी लोग परिकर लोग वैकुंठ जगत गोलोक वृंदावन यहां पर बलदेव प्रभु इत्यादि जो भेद दिख रहा है ये जोग माया के कारण दिख पड़ता है, शक्ति के वजह से ही दिख पड़ता है और यह शुद्ध है। ये रुद्र विष्णु स्वामी का ये विचार भी संशोधन करके महाप्रभु जी ने ग्रहण करके एक पूरा सॉलिड विचार संपूर्ण रूप से शुद्ध विचार अचिंत भेदाभेद का दिया। इस प्रकार से इस विषय में हम लोगों ने थोड़ा थोड़ा इसके विषय में भी श्रीमान शुभानंद इत्यादि ने और पूज्यपाद त्रिविक्रम महाराज ने भी विचार वहां पर प्रकट किया। एरपरे कुछ विशेष कथा एक जे संप्रदाय भेद इत्यादि को देखा जाए अथवा भक्ति विचार देखा जाए दार्शनिक विषय ये विशेष विचार गुले देखा जाए एर मूल कथा प्रथम भगवान कृष्णचंद्र अक्षर ब्रह्म रूपे तीन प्रकटित सृष्टि प्रारंभ अक्षर ब्रह्म की ओंकार ओंकार जी आचे एक होचे अक्षर ब्रह्म आर कुछ प्रकाशित आर एक विस्तृत है ब्रह्मा हृदय तेन ब्रह्म हृदय आद कवे मुह्यंत सूर्य इत्यादि एक पर तत्व ओंकार इत्यादि के प्रकाशित कर दिए तिनी गायत्री तत्व नियास एक गायत्री थी के समस्त वेद उपनिषद गायत्री वेदत्रय एक कांति के वेद तीन थी वेद तीन थी अबार अवशिष्ट गुली आचे जे मूल अथर्ववेद सेठी ओर मध्य चले आसे एक वेदत्रय उपास्य की वेदैश्य सर्वम अहम एव कृष्ण वचन पर तत्व यही समस्त उपनिषद उपनिषद माने की उपनिषद जे विद्या द्वारा जे विद्या हमारे के कृष्ण निकटते पर तत्व निकटते उपस्थित करे उपनिषद वेद वेदे प्रतिपाद्य विषय निर्विशेष ब्रह्म नहीं कत कत लोगों धारणा जे रकम होते ওং বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি সূর্যা দেবী চক্ষুরা। এখানে বিষ্ণু শ্রেষ্ঠ বলা হয়েছে, ভক্তি সম্বন্ধে বলা হয়েছে। ভক্তি রে বৈনং নয়তি, ভক্তি রে বৈনং দর্শয়তি বশীভূত অভক্তি রে ইত্যাদি বলা হয়েছে। যস্য দেবী পরাভক্তি যথা দেবী তথা গুরু তস্যতে কথিতা ধ্যাতা প্রকাশন্তে, এইসব বলা হয়েছে। কিন্তু স্পষ্ট ভাবে বলা হয় না, যাতে স্থির করা হয় হতে পারে না যে সে কে পরতত্ত্ব। একটা ভেগ আইডিয়া থেকে যায়, যেরকম ভাবে সমুদ্রের জল একটি পাখি পর্যন্ত সন্তুষ্ট হতে পারে না, তৃপ্ত হতে পারে না। এই জন্য এই বেদ একটা লওনাক্ত মতন, বড় বড় ঋষি মহর্ষিগণ বেদ ব্যাস মতন লোক, বেদাব্যাস মতন লোক এর সার তাৎপর্য নির্ণয় করতে পারে। সাধারণ বেধাওয়ালা লোক এইসব কিছু বুঝতেই পারবে না। এই জন্য এইগুল মধ্যে যে পরস্পর কতগুলি বিরোধ আছে, ভগবানের রূপ নাই ভগবানের রূপ আছে ইত্যাদি পরস্পর বিরোধী তত্ত্ব মনে হয় আপাত বিরোধী, কিন্তু কোথাও আপাত বিরোধ নাই। এই জন্য নারায়ণের স্বরূপ শিল ব্যাস দেব এইগুলিকে সমন্বয় করে দিয়ে বেদান্ত সূত্র তিনি রচনা, বেদান্ত সূত্র রচনা করে। তার মধ্যে তিনি অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা ইত্যাদি থেকে আরম্ভ করে আনন্দময় অভ্যাস, আনন্দময় অভ্যাস পুরস্কৃত উপদেশাত, বিশেষ করে আর উপাসনার কথা শ্রীমৎ ভাগবতে বেদান্ত সূত্রে তিনি দিয়েছেন। তিনি এই জন্য প্রতিমা মধ্যে আশি বিগ্রহের মধ্যে পাথা বহু পার্থক্য রয়েছে। প্রতিমা নহ তুমি ব্যাসদেব এরকম ভাবে সামঞ্জস্য করে, যার মধ্যে পূর্বাপর ইত্যাদি সমস্ত বিচার করে দিয়ে সামঞ্জস্য করে বেদের প্রত্যেকটি সমস্ত জিনিসগুলি হচ্ছে ঠিক, কিন্তু লোক বুঝতে পারে না। এই জন্য তিনি বেদান্ত সূত্র রচেন, তার মধ্যে এই সবগুলি বলে দিয়ে অন্ততে তিনি নাম সংকীর্তনে মহিমা ঘোষিত করলেন, অনাবৃত্তি সপ্তাহ অনাবৃত্তি সপ্তাহ। তাতে তার সন্তুষ্টি হল না, তিনি এই বেদগুলির বিশেষ করে তার বেদান্ত সূত্র একটি অকর্তম ভাষ্য নিজে না করলে লোক বুঝতে পারবে না। এই জন্য তিনি কি করলেন, কম মেধা সম্পন্ন লোকের জন্য একটা বুঝাইবার জন্য তিনি পুরাণ রচনা করলেন, ১৮টি মুখ্য, ১৮টি উপপুরাণ, ১৮টি শাখা পুরাণ, ৩৬টি পুরাণ তিনি রচনা করেন, ৫৪টি পুরাণ। সবগুলি করে উদ্ধার তৃপ্তি নাই, তিনি সরস্বতী নদীর তীরেতে বসে চিন্তা করছে, আমি অত সবগুলি লিখলাম কিন্তু আমার হৃদয়তে সন্তুষ্টি হল না, আত্মপ্রসন্নতা হল না, কেন? চিন্তা করতে করতে কিছু তিনি স্থির করতে পারেন নাই। ওই সময়তে বিনা বাদন করতে নারদ ঋষি ওখানে উপস্থিত হল, তিনি বললেন যে সে তুমি তো সব রচনা করেছ, বেদকে ৪টি বিভাগ করেছ, বেদান্ত সূত্র রচনা করেছ, মহাভারত গুলি করেছ, পুরাণ গুলিকে প্রকাশ করেছ, মহাভারতের মধ্যে গীতা মতন একটা উপনিষদ তুমি অত সুন্দর সমন্বয়বাদ সবগুলিকে নিয়ে সমন্বয়কে তুমি লিখেছ, সবকিছু করেছ, তথাপি তোমার চিত্ত প্রসন্ন নাই কেন? যে গুরুদেব আমি এইটা বুঝতে পারি, ডক্টর রোগ বুঝবে, নিজে থেকে কেউ রোগী বুঝতে পারবে না যে আমার কি রোগ। তিনি বলছেন যে গুরুদেব আপনি সর্বজ্ঞ, আপনি জানেন, যদিও তিনি নারায়ণ ব্যাস সাক্ষাৎ নারায়ণ, তথাপি গুরুতত্ত্বের মহিমা তিনি দেখাচ্ছেন।
তখন নারদ ঋষি অনুগ্রহ করে তিনি বললেন, ও আপনি সব কিছু করেছেন কিন্তু আপনি কৃষ্ণের লীলা বিলাসে তার এই যে কথাগুলি আছে সেইগুলি আপনি কিছু লিখেন নাই, আপনি ঠিক করে এটা বলেন নাই যে কৃষ্ণই কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং আপনি বলেন নাই, কৃষ্ণই পরতত্ত্বের একবারে সর্বোত্তম তত্ত্ব, তিনি অদ্বয় জ্ঞান পরতত্ত্বের শেষ সীমা, স্বয়ং ভগবানই তো আপনি লিখেন নাই, আপনি এটা কি লিখেছেন? নিগম কল্পতর গণিতং ফলম সুখমুখাদ অমৃত সংযুতম পিয়ত ভাগবতম রসমালয়ম রু মহুরহ রসিকাভিভাগা, ওই রসটা কি আপনি দিয়েছেন কোথাও? আপনি তো দিয়েছেন যে সীতাম সুবল মধুমঙ্গল ইত্যাদি কৃষ্ণের কান্দা চেপে দিয়ে তাকে ঘোড়া বানিয়ে ঘুরছে, এটা লিখেছেন? প্রেমের বশীভূত হয়ে কৃষ্ণ হচ্ছেন অখিল রসামৃত মূর্তি, যিনি যাকে রূপ গোস্বামী বলছেন অখিল রসামৃত মূর্তি প্রসরম তার কাপালি ললিতা ললিত শ্যামা রাধা রূপ গোস্বামী লিখেছেন, যিনি সব লোকের সব রসের আধার রসো বৈশ অখিল রসামৃত মূর্তি দ্বাদশ রসের তিনি হচ্ছেন বিষয় স্বয়ং রসস্বরূপ, আবার রসের আস্বাদক তিনি রসিক দুইটি তিনি, তিনি জ্ঞান জ্ঞান স্বরূপ আর জ্ঞানীয় স্বরূপ, এ সামঞ্জস্য কে করবে? এই জন্য স্বয়ং তাকে শ্রীমদ ভাগবত তার ব্যাখ্যা রূপে লিখতে হবে। এই নারদ ঋষি বলছেন আপনি কি কোথাও ব্যক্ত করেছেন যে কৃষ্ণ প্রেমের বশীভূত, তিনি সর্বোচ্চ তত্ত্ব অদ্বৈ জ্ঞান পরতত্ত্ব হয়েও প্রেমের বশীভূত হয়ে মা যশোদা তাহার কান ধরতে পারে তাকে বেঁধে দিতে পারে অখিলের সঙ্গে, এটা কোথাও জানিয়েছেন? তিনি গোপীগণের পায়ে পড়েন তার কাছে দশ বার নাক রাগাড়িয়ে ক্ষমা মাঙেন, এটা কোথাও লিখেছেন? তো না প্রভু আমি তো এগুলি লিখি নাই। তাহলে আপনি কি লিখলেন? আপনি এই সবগুলিকে বুঝে সবগুলি লিখুন আর লিখে জগতে প্রচার করুন যে প্রেমের বশীভূত আপনি কৃষ্ণ, সেই পরতত্ত্ব যার মধ্যে প্রেমের এই সব রসে তিনি পূর্ণ বিগ্রহ, আর তিনি গোপীগণের আরাধনা করেন, আরাধ্যতে কার দ্বারা? কৃষ্ণেন আরাধিতা। তার কিছু কথা লিখেছেন কোথাও? তার মহিমা বড় কোন গীতাতে লিখেছেন না মহাভারতে লিখেছেন? শ্রীমতী রাধিকার আর গোপীগণের মহিমা কোথাও লিখেছেন কি? এত না আমি তো তাই লিখি নাই। তাহলে আপনার কিরকমের প্রসন্নতা হবে? আপনি এটা লিখেছেন না পারে হাম নিরবদ্ধ সঞ্জুজান, আমি তো লিখি নাই, আমি তো জানি নাই ওই সব। তো আপনি জানবেন কিরকম? কোন ভক্তকে আশ্রয় করতে হবে, শক্তিমান তত্ত্ব এই সবগুলি জানতে পারেন না সহজে, ওই শক্তির নিকটে যেতে হবে, তার আরাধনা ইত্যাদি করতে হবে। তাই তিনি বলছেন আপনি লিখেছেন কি শ্রীমদ ভাগবত? আপনি এমন একটা তাহার ওই বেদান্ত সূত্রের ব্যাখ্যা করুন। মহারাজ ঘুমাচ্ছেন, আপনি এই সবগুলি লিখুন, আপনি লিখুন কৃষ্ণের বন্দনা যেন না হয়, আপনি বন্দনা করুন আসাম হো চরণ রেণ যুষাম হম শ্যাম বৃন্দাবনে কিম গুলমলতা ঔষধি না যদ্দুস্তজন স্বজন আগে পথন্ত হিতা ভেজে মুকুন্দ পদবী, এটা লিখেছেন কোথাও? অত না প্রভু আমি তো এটা লিখি না। আরে আপনি বলুন, আপনি লিখুন এইটা, বন্দে নন্দ ব্রজে স্ত্রীনাম পাদ রেণুম্বিক্ষণ যা সংহরি কথোদ গীত পুনাতি ঘনত্র, এটা লিখেছেন? এত না আমি তো এগুলি লিখুন, আমি তো জানি না। তাহলে একটি কাজ কর, উনি বললেন যে সে তাহলে কিরকম জানবো? তাহলে কৃষ্ণের যে অহেতুকি ভক্তি, ইহেতু ভক্তি কি কি এটা বুঝতে হবে। স্বরূপ শক্তি লাদিনী এম সম্বিতের সার, এই হচ্ছে ভক্তি, এইটাকে আশ্রয় করুন, তার নিকটে প্রার্থনা করুন, তাকে একটা ভাব মনের বিকার মনে করবেন না,
সে ব্যক্তি তার নিকটে আপনি প্রণত হন, আনকন্ডিশনালি সারেন্ডার করুন তাহার নিকটে ওই ভক্তি দেবীর কাছে, তখন অনুগ্রহ করে আপনি তাহার অনুগ্রহে কিছু কিছু বুঝতে পারবেন। তখন তিনি কি করলেন, উনি নারদ ঋষি এই বলে চলে গেলেন, আর তারপরে তিনি কি করলেন, ভক্তি যোগে মনসি সম্যক প্রণীয়তে আমলে অপশ্যত পুরুষম্পূর্ণ মায়াঞ্চ জগদাপাশ যা সম্মোহিতং জীবং আত্মানং ত্রিগুণাত্মিকং পরোপিতে মনুতে অনর্থম তৎসি চন্দ্রাভি অভিপদ্যতে যস্য বৈ সূর্যবাণায়াম কৃষ্ণে পরম পুরুষে ভক্তি রূপ পদ্ধতি পুরুষ শোক মোহ ভয়া। দেখেন কি অপশ্যত পুরুষম্পূর্ণ যখন ভক্তি যোগকে আশ্রয় করেন তখন তিনি কি দেখেন, অপশ্যত পুরুষম্পূর্ণ পূর্ণ পুরুষকে দেখলেন, যা আজ পর্যন্ত তিনি অনুভব করেন নাই। বেদান্ত সূত্র লিখে বেদকে বিভাগ করে মহাভারত রচনা করে পুরাণ প্রকাশিত করে যে পূর্ণ পুরুষকে দেখেন নাই, সেই শক্তি সমন্বিত সমস্ত পরিকরগণ সমন্বিত অখিল রসামি সিন্ধু সচিদানন্দ পূর্ণ এই পূর্ণ পুরুষকে তিনি দর্শন করেন। দেখলেন কি তার একটি পরাশক্তি নানা প্রকার ভেদে ভাবেতে তার কায় বি হইতে তাহার প্রকাশ বিগ্রহ রূপেতে তাহার কত রকমের তাহার সেবা করছে, বৃন্দাবনে বিলাস সব জন্ম থেকে আরম্ভ করে আবির্ভাব থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত দ্বারকা পর্যন্ত যাবতীয় সমস্ত গুলি বিচার দেখছেন। তিনি দেখছেন কি যে কৃষ্ণ মথুরাতে আবির্ভূত মাত্র হচ্ছেন, আর গোকুলেতে তিনি কি করছেন, তিনি জন্মলীলা প্রকাশ করছেন। আবার তিনি দেখলেন যে ওখানে তিনি কিরকম ভাবে লীলা ইত্যাদি করছেন, তার পরবর্তীকালে তিনি দেখেন বৃন্দাবনে যাবতীয় সমস্ত লীলা কৈশোর লীলা সব তিনি দর্শন করেন, মানে যে হাতেতে আমলা দিয়ে যেরকম দেখা যায় সেই রকম ভাবে দর্শন করতে লাগে। কিরকম ভাবে রাস ইত্যাদি এবং রাসের সময় কিরকম তাহাদের বিলাস, তার মধ্যে আবার প্রেম বৈচিত্র্য ইত্যাদি তিনি দর্শন করেন। শুধু তাই নয়, প্রেম বৈচিত্র্য হচ্ছে মিলনের সময়, আর বিরহের সময় কি হচ্ছে দিব্য উন্মাদ চিত্র জল্প এই সবগুলি দেখেন। তারপরে আবার কি দেখেন, আর বহু সমস্ত গুলি পূর্ণ পুরুষকে এই সব দেখে, আর তারপরে যস্যা বৈ সূয়মাণায়াং কৃষ্ণে পরম পুরুষে ওই পরম পুরুষে তার যাতে ভক্তি হয় অশোক মহাভয়াবহা এই সব ভক্তি লোকের হৃদয়তে প্রকাশিত হোক, এই জন্য জগতের কল্যাণের জন্য এই বেদান্ত সূত্রে অকৃত্রিম ভাষ্য শ্রীমদ ভাগবত করে দিয়ে এই সব তত্ত্বগুলি তাহাকে সম্পুষ্ট করলেন। এই করে তাহার চিত্ত চমৎকৃত ভারতে আনন্দেতে উৎফুল্ল হয়ে গেল, বলে আজকে আমার জীবন কৃতা। কিন্তু শ্রীমদ ভাগবত রচনা হল কৃষ্ণ বৃন্দাবনেতে এই সবগুলি আস্বাদন করেন, বিষয়ে সমস্ত রসের বিষয় হয়ে তিনি জগতের ভূভার ইত্যাদি হরণ করাইলেন মহাবিষ্ণু মাধ্যমে, তার শরীরেতে রাম নৃসিংহ কল্কি বামন ইত্যাদি সব মহাবিষ্ণু ইত্যাদি ওদের দ্বারা ভূভার হরণ করে আর ওই সবগুলি করেছেন, আর নিজেই তিনি বৃন্দাবনের রসাস্বাদন ইত্যাদি করেছেন। যখন বৃন্দাবনের লীলা সবগুলি